বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ শনিবার 1 জানুয়ারি 17 পৌষ এবং ফার্সি 11 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানের শাহাদাতের দ্বিতীয় বার্ষিকী এবং বাংলাদেশে একটি নতুন নির্বাচন কমিশন গঠন প্রশ্নে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপের ব্যাপারে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক আলোচনা ইরান ভ্রমণ। কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে বিশ্ব সংবাদ শিরোনাম। শহীদ সুলাইমানিকে বিজয়ের প্রতীক আখ্যা দিয়ে সর্বোচ্চ নেতা বলেছেন শাহাদাতের পর শত্রুর জন্য বেশি বিপজ্জনক হয়েছেন সুলাইমানি। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি বলে জানালেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বাংলাদেশের পূর্বাঞ্চলে মাসব্যাপী 26তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু, বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত 12 জনের মর্মান্তিক মৃত্যু, মৃতের পরিবার পিছু 10 লাখ টাকা করে সাহায্যের ঘোষণা। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি, আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনি বলেছেন আইআরজিসির কোস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানি হচ্ছেন বিজয় এবং সহিষ্ণুতার গুপ্ত প্রতীক। বেঁচে থাকতে তিনি শত্রুদের জন্য যতটা বিপজ্জনক ছিলেন, শাহাদাতের পর তার চেয়ে বেশি বিপদের কারণ হয়েছেন। সর্বোচ্চ নেতা বলেন কাসেম সুলেমানি আজ আশা, আত্মনির্ভরতা, সাহস এবং ধৈর্য ও বিজয়ের গুপ্ত প্রতীক হয়ে দেখা দিয়েছে। অনেকে সঠিক কথা বলে থাকেন যে জীবিত সুলেমানের চেয়ে শহীদ সুলেমানি শত্রুর জন্য বেশি বিপজ্জনক হয়ে উঠেছেন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। আগামী 3 জানুয়ারি জেনারেল কাসেম সুলেমানের দ্বিতীয় শাহাদত বার্ষিকী পালিত হবে। এ মুহূর্তে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে জেনারেল সুলেমানির স্মরণে নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং সর্বস্তরের মানুষ ক্যারিশমেটিক এই কমান্ডারের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছেন। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন গোটা মানবজাতির নিরাপত্তা ও ভাগ্যলিপি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেছেন, একটি সুশীল আন্তর্জাতিক ব্যবস্থা গঠন করার জন্য যৌক্তিকতা, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে বিশ্বের খ্রিস্টান রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় এই মন্তব্য করেন। বার্তায় তিনি বলেন, চলমান করোনা মহামারীর সময় যখন টিকাদানসহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন ছিল, তখন কিছু দেশ স্বাস্থ্যসেবা খাতেও অন্য দেশগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আর এই বিষয়টি প্রমাণ করেছে, বিশ্বে এমন একটি সুশীল আন্তর্জাতিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে যৌক্তিকতা, ন্যায়বিচার ও আধ্যাত্মিকতা হবে মূল চালিকা শক্তি। নতুন ইংরেজি বছরে বিশ্বের সব সমস্যার সমাধান হবে এবং জাতিগুলো তাদের অধিকার আদায়ের জন্য যে প্রতিরোধ চালাচ্ছে তা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাব্রো বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি। তিনি রুশ সরকারি বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা ঠিক হবে না। আফগান পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন সন্ত্রাসবাদের হুমকি ও মাদকদ্রব্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মতো বিষয়গুলোতে তালেবান তার প্রতিশ্রুতি কতখানি রক্ষা করে তা দেখার পর স্বীকৃতি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত নিতে হবে। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সম্প্রতি তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। দৃশ্যত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাব্রভ সেই আহ্বানের জবাবে এসব কথা বললেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার মূল পরিকল্পনাকারীদেরকে আদালত খালাস দিয়েছে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। ক্যালামার্ট বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে খাশোগির হত্যাকারীরা রিয়াদের বিলাসবহুল ভিলাগুলোতে বসবাস করছে। টুইটার বার্তায় তিনি আরো বলেন, এই খবর আমার জন্য মোটেও বিস্ময়কর ছিল না, কারণ আদালত খাশোগি হত্যার মূল পরিকল্পনাকারীদের বিচার করেনি, বরং হত্যাকাণ্ডে অংশ নেওয়া কয়েকজনকে শাস্তি দিয়েছে। এটি ন্যায় বিচারের প্রতি উপহাস এবং ঘাতকদের দায়মুক্তির নামান্তর। গত বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, খাশোগির হত্যাকারীরা রিয়াদের বিলাসবহুল ভিলাগুলোতে বসবাস করছে। 2018 সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। শ্রোতাবন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে 31 মিটার ব্যান্ডের। বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্ব প্রান্তে পূর্বাঞ্চলে আজ 26তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে গুণগত মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে গুণগত মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সময় কিন্তু এখন আমাদের, সময় বাংলাদেশের, এবং সেই সুযোগটি আমাদের নিতে হবে। ঢাকার পূর্ব প্রান্তে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ শনিবার 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022 উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় রপ্তানি খাতের ভূমিকা অনেক বেশি, বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচন। বাংলাদেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে এই অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী জানান, 2009 সালে সরকার গঠনের সময় মোট রপ্তানি আয় পেয়েছিলাম $15.56 বিলিয়ন, আর গত 13 বছরে আমরা অর্জন করেছি $45.38 বিলিয়ন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম পাবে একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ, উন্নত দেশ, যে দেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাশীল, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ। সেটাই আমাদের লক্ষ্য। আব্দুর রহমান খান, রেডিও তেহরান ঢাকা।
বলছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি, বাংলাদেশে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগে চলমান রাজনৈতিক দলের সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ দুপুরে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ফলপ্রসূ সংলাপ হতে হলে সংলাপের বিষয়বস্তু পরিবর্তন করতে হবে। দেশবাসী মনে করে নির্বাচন কমিশন গঠন নয়, বরং সংলাপ হওয়া উচিত নির্বাচনকালীন সরকার কাঠামো নিয়ে। দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তা নিয়ে সংলাপ হওয়া উচিত। ভারতে একদিনে 22,775 জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ সকাল 8টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় 22,775 জন সংক্রমিত এবং একই সময়ে 406 জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় 10 মন্ত্রী ও 20 জন বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন। আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কাটারার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে 12 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের পক্ষ থেকে মৃতের পরিবার পিছু 10 লাখ টাকা এবং আহতদের জন্য 2 লাখ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে 12 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর 2:30 দিকে ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি সহ অন্য জাতীয় নেতারা ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও নিত্যানন্দ রায়ের সাথে কথা বলেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেছেন। একই সঙ্গে তিনি মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা ও আহতদের সকলকে 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন। অন্যদিকে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু 10 লাখ টাকা এবং আহতদের জন্য 2 লাখ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা বলেন, নতুন বছরের শুরুতে শ্রদ্ধা জানাতে আসা ভক্তদের একটা বিশাল ভিড় বৈষ্ণোদেবী ভবনে জড়ো হলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এটি ঘটেছে ত্রিকুটা পাহাড়ে অবস্থিত মন্দিরের গর্ভগৃহের বাইরে। সিনিয়র কর্মকর্তারা পদপিষ্ট হয়ে 12 জন তীর্থযাত্রী নিহত এবং কমপক্ষে 14 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, আহতদের সকলকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক বলে উল্লেখ করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও ইংরেজি নববর্ষের শুরুতে বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছিলেন বহু ভক্ত, কিন্তু আচমকা মধ্যরাতে গর্ভগৃহের বাইরে পুজোর লাইনে বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কি শুরু হলে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। রাশিয়া সমুদ্র থেকে 12টি হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে 10টি পরীক্ষা চালানো হয়েছে একটি ফ্রিগেট থেকে এবং 2টি নিক্ষেপ করা হয়েছে একটি সাবমেরিন থেকে। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যখন উত্তেজনা চলছে, তখন শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগতির জিক্রন শ্রেণীর এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো মস্কো। রাশিয়ার উত্তরাঞ্চলে নভোভোরের উদ্ধৃতি দিয়ে দেশটির ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, অ্যাডমিরাল গ্রোসকভ ফ্রিগেট থেকে শুক্রবার 10টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। এছাড়া ইয়াসিন শ্রেণীর একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে আর 2টি জিক্রন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে গত সপ্তাহে রাশিয়া ভূমি থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। বিগত বছরগুলোতে রাশিয়া নতুন প্রজন্মের বেশ কিছু সমরাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে, যেসব অস্ত্র আমেরিকার সঙ্গে সমানতালে প্রতিযোগিতায় লিপ্ত হতে সক্ষম। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরোভ বলেছেন, তার দেশের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকিগুলোকে দূর করতে মস্কো বাধ্য হতে পারে। গত মাসের প্রথম দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 50 মিনিটের আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে যে হুমকি দিয়েছিলেন তার প্রেক্ষিতে ল্যাভরোভ একথা বলেন। শুক্রবার তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পশ্চিমা দেশগুলোর আগ্রাসী মনোভাব এবং নিষেধাজ্ঞার হুমকির মুখে কৌশলগত ভারসাম্য বজায় রাখার জন্য রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে। একই সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকিগুলোকে আমরা নস্যাত করতে পারি। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া যে নিরাপত্তা বিষয়ক প্রস্তাব দিয়েছে সে বিষয়ে আমেরিকার উচিত যৌক্তিক সময়ের মধ্যে গঠনমূলক জবাব দেওয়া। ইউক্রেন ইস্যু নিয়ে সৃষ্ট সংকট এবং ইউরোপের উত্তেজনা কমানোর জন্য ক্রেমলিন আমেরিকার কাছে বেশ কিছু দাবি তুলে ধরেছে, তবে এ ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে এখনও কোনো জবাব দেওয়া হয়নি। আরও তিনটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে জার্মানি। জলবায়ু পরিবর্তন রোধে নেওয়া পরিকল্পনার অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছে ইউরোপের এই দেশ। শুক্রবার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তিনটি বন্ধ করা হয়। এর আগে জার্মান সরকার জানিয়েছিল, ছয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তারা তিনটি কেন্দ্র বন্ধ করে দেবে, বাকিগুলো দ্রুত বন্ধ করা হবে। গতকাল বন্ধ করার আগে তিনটি স্থাপনা থেকে 4.2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার শতকরা 12 ভাগ। জার্মানির মোট চাহিদার 41% পূরণ হয় নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে, আর গ্যাস থেকে আসে 15 ভাগ এবং কয়লাভিত্তিক প্রকল্প থেকে আসে 28% বিদ্যুৎ। 2002 সালে সাবেক মধ্য বামপন্থী চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের সময় প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় তার সরকার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে পা বাড়ায়। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। শহীদ জেনারেল কাসেম সুলাইমানি ও তার সহযোগীদের হত্যার দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হত্যাকাণ্ডে আমেরিকা নিশ্চিত আন্তর্জাতিক দায় রয়েছে। 2020 সালের 3 জানুয়ারি সুলাইমানি বাগদাদ বিমানবন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় শাহাদত বরণ করেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরানের সন্ত্রাসবিরোধী শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি ও তার সহযোগীদের হত্যার দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হত্যাকাণ্ডে আমেরিকার নিশ্চিত আন্তর্জাতিক দায় রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শহীদ জেনারেল সুলাইমানি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ইরানি মূলনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালান। 2020 সালের 3 জানুয়ারি ভোরের দিকে জেনারেল সুলাইমানি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় শাহাদাত বরণ করেন। তিনি ছাড়াও তাকে স্বাগত জানাতে আসা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদার সাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেসও একই স্থানে শহীদ হন। শহীদ সুলাইমানি ছিলেন ইরানে ইসলামী বিপ্লবের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন সারা বিশ্বে অন্যায় অবিচার ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামে অগ্রনায়ক। পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের মদতপুষ্ট দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধকালে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিলেন। আইএস জঙ্গিরা যখন ইরাক ও সিরিয়াকে প্রায় দখল করে ফেলেছিল, তখন ওই দেশ দুটির সরকার ইরানকে সহযোগিতার অনুরোধ জানায়। ওই আহ্বানে সাড়া দিয়ে জেনারেল সুলাইমানি ইরাক ও সিরিয়ার মুসলমান ও খ্রিস্টান জনগণকে সহযোগিতায় এগিয়ে আসেন এবং শেষ পর্যন্ত তিনি সন্ত্রাসীদেরকে পরাজিত করতে সক্ষম হন। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার ক্ষেত্রে জেনারেল সোলাইমানির অসামান্য অবদানের কারণে আমেরিকা ও ইসরায়েলি কর্মকর্তারা সবসময় তাকে হত্যার হুমকি দিত। তবে এসব হুমকির জবাবে শহীদ সোলাইমানি মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলতেন, এটা কোনো হুমকি নয়, বরং এটা আমার শাহাদাতের পথকে সুগম করবে। যারা মনে করে হুমকি ও ভয় দেখিয়ে আমাদের নতজান করতে পারবে, তার জবাবে বলতে চাই, আল্লাহ তাআলা যেন আমাকে শত্রুর হাতে শাহাদাতের অমীয় সুধা পান করান। সোলাইমানি শহীদ হওয়ার পর ইরানও পাল্টা প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলা চালিয়ে এ অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়নের কাজ ত্বরান্বিত করে ইরান।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে একটি নতুন নির্বাচন কমিশন গঠন প্রশ্নে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে চলমান সংলাপ একটি অর্থহীন প্রচেষ্টা মাত্র বলে মন্তব্য করেছে প্রধান বিরোধী দল বিএনপি। এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণে অনাগ্রহ জানিয়েছে কমিউনিস্ট পার্টি ও ইসলামী আন্দোলন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও জানিয়েছে নতুন নির্বাচন কমিশন গঠন প্রশ্নে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সংলাপ একটি অর্থহীন প্রচেষ্টা মাত্র। আর রাষ্ট্রপতি হামিদের সাথে সংলাপে অংশগ্রহণে অনাগ্রহ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ পয়লা জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা এই সংলাপকে অর্থহীন মনে করছি। আমরা মনে করি বর্তমান সংকট রাজনৈতিক, নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করাও সংকট নয়। প্রধান যে সংকট তা হচ্ছে নির্বাচনকালীন সময় কেমন সরকার থাকবে। তিনি বলেন, অবশ্যই আমরা বলেছি নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে।
আমরা তো এই সংলাপকে কোনো অর্থহীন মনে করছি। আমরা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক সংকট, সেই সংকটটা কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করার সংকট নয়। এর প্রধান যে সংকট, সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে, সেটি হচ্ছে প্রধান সংকট। যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে সে নির্বাচনের কোনো মূল্যই হতে পারে, অর্থই হতে পারে না। অবশ্যই আমরা যেটা বলেছি যে নির্বাচনকালীন সময়ে একটু নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে, যা নিরপেক্ষভাবে একটা নির্বাচন কমিশন গঠন করে তাদের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠান।
এ প্রসঙ্গে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান মন্তব্য করেছেন, একটি নতুন নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি করে কোনো লাভ হবে না, কারণ সরকারের পছন্দের তালিকাভুক্ত লোক দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হবে। আজ শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুশাসন নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা এমন মন্তব্য করেন। এদিকে আজ শনিবার রাষ্ট্রপতির উদ্দেশ্যে সিপিবি বলেছে, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকা একান্ত প্রয়োজন, কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সেটাই যথেষ্ট নয়। নির্বাচন ব্যবস্থার মৌলিক গলত দূর করতে না পারলে অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যাবে না। এছাড়া নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগে চলমান রাজনৈতিক দলের সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, ফলপ্রসূ সংলাপ হতে হলে সংলাপের বিষয়বস্তু পরিবর্তন করতে হবে। দেশবাসী মনে করে নির্বাচন কমিশন গঠন নয়, বরং সংলাপ হওয়া উচিত নির্বাচনকালীন সরকার কাঠামো নিয়ে। দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তা নিয়ে সংলাপ হওয়া উচিত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা ইরান ভ্রমণ।
Thank you.
ইরান ভ্রমণ।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সেমনান প্রদেশের সুন্দর শহর বাস্তম পরিদর্শনে গিয়েছিলাম। এই এলাকার গুণীজনদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র বায়েজিদ বাস্তমি এবং তাঁর মাজার ও মাজার সংশ্লিষ্ট সাংস্কৃতিক বহু স্থাপনা নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা শাহরুদেরই আরেক আধ্যাত্মিক ব্যক্তিত্ব শায়খ আবুল হাসান খারাকনির মাজারের দিকে যাব। এই মাজারটি শাহরুদ শহরের কাছেই খারাকনে নাও নামক গ্রামে পড়েছে।
মাজার দেখার পর হাতে সময় থাকলে সেমনান প্রদেশের আরেকটি নামকরা শহর গারমসর দেখতে যাব। শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখা ভালো যে শাহরুদের আশেপাশে অনেক মাজার রয়েছে। এইসব মাজারের আধ্যাত্মিক মর্যাদার পাশাপাশি স্থাপত্যমূল্যও অপরিসীম। এই বিবেচনায় মাজারগুলো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে। মহান ব্যক্তিত্ব, আলেম এবং আধ্যাত্মিক মনীষীদের মাজার হবার কারণে ধর্মীয় দিক থেকেও এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারপরও এখানকার উল্লেখযোগ্য একটি মাজার হলো শায়খ আবুল হাসান খারাকনির মাজার। আমরা এই মাজার নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করব আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। আমরা শায়খ আবুল হাসান খারাকনির মাজার নিয়ে কথা বলছিলাম। বাস্তম থেকে 23 কিলোমিটার দূরে টিলার উপর কালো এ নৌ খারাকনে নামে শায়খ আবুল হাসান খারাকনির মাজারটি অবস্থিত। মাজারে একটি সাইনবোর্ড রয়েছে। ওই সাইনবোর্ডে শায়খ আবুল হাসান খারাকনির উক্তি লেখা রয়েছে। উক্তিটি হলো, এখানে যেই আসবে তাকে আপ্যায়ন করাবে, তাকে তার ইমান ব্যাপারে জিজ্ঞেস করবে না, যাকেই আল্লাহ সৃষ্টি করেছেন তাদের জন্য আবুল হাসানের দস্তরখানে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।
শায়খ আবুল হাসান খারাকনি হিজরি চতুর্থ ও পঞ্চম শতকের একজন মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব। ইরানি আধ্যাত্মিক মনীষীদের মাঝে তার নামটিও উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বলে। বিশ্ব মানবতাবাদ ও মুক্ত চিন্তার ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা অনন্য। বিশ্বজনীন এই ইরানি মনীষী হিজরি চতুর্থ শতকের দ্বিতীয়ার্ধে এবং পঞ্চম শতকের প্রথমার্ধে শাহরুদের খারাকনে বসবাস করতেন। প্রায় 1000 বছর ধরে আধ্যাত্মিক ব্যক্তিত্ব বর্গ সহ কবি, চিন্তাবিদ এবং গবেষকদের অধ্যয়ন ও গবেষণার বিষয়ে পরিণত হয়েছেন এই মনীষী। নামকরা এই পবিত্র আরেফ বায়েজিদ বাস্তমিকে তার অনুসরণীয় নেতা বলে মনে করতেন। আবু সাইদ, আবুল খায়ের, আবু আলী সিনা এবং নাসের খসরুর মতো ব্যক্তিত্বরা তার সঙ্গে দেখা করতে যেতেন। খাজা আবদুল্লাহ আনসারির মতো ব্যক্তি তার বিখ্যাত শাগরেদ মানে মুরিদ ছিলেন। এ নিয়ে আমরা আরো কথা বলবো খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বলছিলাম শায়খ আবুল হাসান খারাকনির বিশেষ মর্যাদা সম্পর্কে। শেখ আবুল হাসান খারাকনি সেই সব মহান মনীষীদের একজন যারা ইরানের সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে সম্ভবত খুব কম লোকই এই মহান মনীষীর জীবন ও কর্মের সাথে পরিচিত হবার সুযোগ পেয়েছেন। ইরানের স্বনামধন্য এই মনীষী খারাকনি বর্তমান মাজার স্থাপনাটি মসজিদের পাশেই। ওই মসজিদে গম্বুজ ছিল, বেশ সুন্দর ডিজাইনে নির্মাণ করা হয়েছিল মসজিদটি, কিন্তু বর্তমানে মসজিদের কেবল মেহরাবটি অবশিষ্ট রয়েছে। মেহরাবের উপর চকের বিচিত্র কারুকাজ রয়েছে। রয়েছে এইল খানি আমলের ক্যালিওগ্রাফি। শায়খ খারাকানির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ক্যালিওগ্রাফি করা হয়েছে।
একটি সবুজ শ্যামল বাগিচা পরিবেষ্টিত স্থানে মাজার স্থাপনাটি গড়ে তোলায় এখানে চমৎকার একটি পরিবেশ গড়ে উঠেছে। যারাই এই মাজারে যান তারা এক ধরনের প্রশান্তি অনুভব করেন। এখানে মানে শায়েখ খারাকানির পবিত্র মাজার জিয়ারত করতে সারা বছর ধরেই ভক্তরা আসেন, যেমন আসেন বায়েজিদ বাস্তুমির মাজারেও। তো শ্রোতা বন্ধুরা, যেমনটি ভূমিকাতেই বলেছিলাম, সময় সুযোগ মতো অন্য কোনো প্রাকৃতিক নিদর্শন দেখতে যাব আমরা। চলুন তাহলে গার্মসহরের দিকে যাওয়া যাক। তার আগে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বলছিলাম গার্মসহরের কথা। সেমনানের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি এই গার্মসহর। মরুপ্রান্তিক এই অঞ্চলে বহু নিদর্শন আছে দেখার মতো, তবে আশকানি যুগের এই গার্মসহর খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি এলাকা। গার্মসহরের পাশেই মরু এলাকা দামাবান্ধ পর্বতসহ বেশ কয়েকটি টিলা রয়েছে। সুতরাং দর্শক কিংবা ভ্রমণকারীরা একের ভেতর অনেক নিদর্শনের সঙ্গে পরিচিত হবার সুযোগ পাবেন। গার্মসহর ভ্রমণে গেলে স্বাভাবিকভাবেই এ এলাকার সমৃদ্ধ সংস্কৃতি এবং রীতি আচারের সঙ্গে পরিচিত হবার সুযোগ হবে। অনেকেই গার্মসহরকে বহু গোত্রীয় দ্বীপ বলে অভিহিত করে থাকেন। কারণ হলো এখানে বসবাস করে ইরানি, তুর্কি, লরি, কুর্দি, আরব এবং গিলাক।
স্বাভাবিকভাবেই এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষের প্রশান্ত সহাবস্থান লক্ষ্য করা যায়। ঐতিহাসিক দিক থেকে প্রাচীন হবার কারণে এখানে অনেক মূল্যবান নিদর্শনও রয়েছে প্রচুর। গার্মসহর শহরের কাভির ন্যাশনাল পার্কে অবস্থিত ঐতিহাসিক সিয়াহকু কমপ্লেক্স ঐতিহাসিক নিদর্শনগুলোর অন্যতম। এই কমপ্লেক্সটি এইনুর রাশিদ প্রাসাদ, শাহ আব্বাস প্রাসাদ এবং হারাম সারার সমন্বয়ে গড়ে উঠেছে। এই কমপ্লেক্স এলাকার মানুষের কাছে প্রাসাদ নামেই পরিচিত। এর ভেতরে অবশ্য শাহ আব্বাস প্রাসাদও রয়েছে, যা ইরানি স্থাপত্য শৈলীর অন্যতম একটি নিদর্শন। যাই হোক শ্রোতা বন্ধুরা, আজ আর কথা বলার সুযোগ নেই, কারণ হাতে তেমন সময় নেই। তাহলে এ পর্যন্তই থাক, পরবর্তী আসরে আবারও কথা হবে। সবাই ভালো ও সুস্থ থাকুন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, এক জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশ। 2022 সালেই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলেছেন মির্জা ফখরুল দৈনিক প্রথম আলো। নতুন বছরে করোনার অবসান হবে আশা WHO-র প্রধানের দৈনিক কালের কণ্ঠ। দেশের সব গণতান্ত্রিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সেতুমন্ত্রীর NTVBD অনলাইন। সিরাজগঞ্জে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, 4 মামলায় আসামি 800, অস্ত্রধারীদের আটক করতে পারেনি পুলিশ দৈনিক মানবজমিন। এবং ব্যবসায়ীদের প্রতি যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী দৈনিক যুগান্তর। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, শহরে করোনা আক্রান্ত বহু চিকিৎসক জোড়া টিকা নিয়েও ফের পজিটিভ ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ, দৈনিক আনন্দবাজার পত্রিকা। সংক্রমণ বাড়তেই কলকাতায় ফের চালু হচ্ছে সেফ হোম, জানালেন মেয়র দৈনিক আজকাল। এবং মহারাষ্ট্রের 10 মন্ত্রী 20 বিধায়ক করোনা আক্রান্ত, কোভিড আতঙ্কে কোপ বিধানসভা অধিবেশনেও, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, নতুন বছর 2022 সালেই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এই প্রত্যাশা ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, ইংরেজি নতুন বর্ষে আমি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি এই নববর্ষে 2022 সালে জনগণ মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। দেশে অবশ্যই আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।
দৈনিক যুগান্তরের এক খবরে লেখা হয়েছে, দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য ব্যবসায়ীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিজের দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য আপনাদেরকেই উদ্যোগী হতে হবে, আরও উন্নত করতে পারেন আপনারা দেশকে, সেদিকে আপনারা অবশ্যই দৃষ্টি দেবেন। শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি পূর্বাচলের মেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে যুক্ত হন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে উদ্যোক্তাদের গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোন পণ্যের কেমন চাহিদা, কোনটির মান, কোন ক্ষেত্রে বাড়ানোর সুযোগ রয়েছে সেদিকে দৃষ্টি দিতে হবে, নিজস্ব ব্র্যান্ডিং সৃষ্টি করে আপনাদের এগিয়ে যেতে হবে।
দৈনিক কালের কণ্ঠ শিরোনামের খবরে বলা হয়েছে, নতুন বছর পৃথিবী থেকে মহামারী করোনা ভাইরাসের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস। শুক্রবার 2021 সালের শেষ দিনে লিঙ্কডইনে নতুন বছরের বার্তায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বিবিসির খবরে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে একটি বিবৃতি দিয়েছেন WHO-র প্রধান। এতে তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুদের বিষয়ে সতর্কবার্তাও উচ্চারণ করেন। তিনি বলেন, 2 বছর আমরা এখন এই ভাইরাসকে ভালোভাবে জেনেছি। মাস্ক ব্যবহার, ভিড় এড়ানো, শারীরিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলা, বায়ুপ্রবাহ ঠিক রাখা, করোনা পরীক্ষা করা এবং সংক্রমণের উৎস খোঁজার মাধ্যমে আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে শিখেছি।
দৈনিক মানবজমিনের খবর, সিরাজগঞ্জে গতকাল আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় মামলা হল 4টি, তবে সেই অস্ত্রধারীসহ এখনও আটক হয়নি কেউ, আতঙ্কে শহরবাসী। বৃহস্পতিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনকারী যুবকদের কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের পরিস্থিতি এখনও থমথমে, বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে এই ঘটনার একদিন পর শুক্রবার পুলিশ বাদী হয়ে 3টি মামলা ও একজন স্থানীয় বাসিন্দা বাদী হয়ে 1টি মামলা দায়ের করেছেন। 4টি মামলায় 8 শতাধিক আসামি করে মামলা দাখিল করা হয়েছে, তবে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি।
এনটিভি বিডিও অনলাইনে শিরোনামের খবরে বলা হয়েছে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী তার বাসভবনে আজ শনিবার সকালে আয়োজিত এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ আহ্বান জানান। আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশার নয়া উৎসর্গীকৃত চেতনায় নবতর পথযাত্রার সূচনা করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, নেওয়া ছিল করোনার জোড়া টিকা, করোনা আক্রান্ত হয়েছিলেন কয়েক মাস আগে, এবার ফের করোনা সংক্রমিত হলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অজয় রায়। আপাতত বাড়িতেই নিভৃত বাসে আছেন তিনি। শুক্রবার তার করোনা ধরা পড়ে। তার সামান্য জ্বর ও সর্দির উপসর্গ রয়েছে। এদিকে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক শ্যামাশিষ বন্দ্যোপাধ্যায়ও শুক্রবার থেকে করোনা আক্রান্ত হয়েছেন। তারও মৃদু জ্বর, সর্দি ও কাশির উপসর্গ রয়েছে। আপাতত শ্যামাশিষ বাড়িতেই নিভৃত বাসে রয়েছেন। কলকাতার চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রমেই দাপট বাড়ছে করোনার। এর আগে শিয়ালদহের আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ সহ 25 জন শিক্ষক করোনা আক্রান্ত হয়েছিলেন। গোটা রাজ্যে সরকারি ও বেসরকারি ক্ষেত্র মিলিয়ে অন্তত 60 জন দন্ত চিকিৎসক করোনা আক্রান্ত বলে খবর।
দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, প্রতিদিন আতঙ্ক বাড়াচ্ছে অমিক্রন, নতুন বছরের শুরুতেও সেই ধারা অব্যাহত রইল। সম্ভবত করোনার নতুন স্ট্রেনের দাপটেই এক লাফে অনেকটা বেড়ে গেল দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা 22,000-এর বেশি, অ্যাক্টিভ কেস 1,00,000 পেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে জানা গেল মহারাষ্ট্রের 10 মন্ত্রী এবং 20 জন বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন একথা জানান সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। শনিবার মন্ত্রী ও বিধায়কদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানোর পাশাপাশি মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশনের সময় কমানো হচ্ছে বলেও জানান অজিত পাওয়ার। বলেন, সাধারণ মানুষকে বুঝতে হবে যে রাজ্যে দ্রুত ছড়াচ্ছে করোনা, এ কারণে বিধানসভার অধিবেশন কমিয়ে 5 দিন করা হয়েছে। আমাদের 10 জন মন্ত্রী ও 20 জন বিধায়ক ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন।
দৈনিক আজকালের এক খবরে লেখা হয়েছে, সংক্রমণ বাড়ছে কলকাতায়, এই পরিস্থিতিতে শহরে ফের সেফ হোম এমনকি কন্টেনমেন্ট জোন চালু করতে চলেছে কলকাতা পুরসভা, জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অমিক্রন আক্রান্তের সংখ্যাও বেড়েছে কলকাতায়, পজিটিভিটি রেট 12%, এমনটাই উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে। তাই আর সময় নষ্ট নয়, ফিরহাদ হাকিম বলেছেন, কলকাতায় 80% উপসর্গহীন, 17% সামান্য উপসর্গ রয়েছে, মাত্র 3% হাসপাতালে ভর্তি হয়েছেন। একটা ঘরে হয়তো 6 থেকে 7 জন থাকেন, তাদের তো আইসোলেশনের দরকার হয়। আমাদের সেফ হোম সোমবার থেকে চালু হয়ে যাচ্ছে, কোনো আবাসনে 5 থেকে 6টি কেস থাকলে কন্টেনমেন্ট জোন করা হবে। আজ 1 জানুয়ারি মানুষ উৎসবে মাতবেন, শহরবাসীর জন্যে ফিরহাদের বার্তা, উপসর্গহীনদের প্রথমবার টেস্ট করার 5 দিন পর ফের টেস্ট করা হবে, রিপোর্ট নেগেটিভ এলে স্বাভাবিক জীবনযাপনে আপত্তি নেই, পুরসভা কর্মীদের জন্যেও একই বার্তা প্রযোজ্য।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক আলোচনা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের ফাও উপত্যকা, সালামচে অঞ্চল ও মাজনুন দ্বীপপুঞ্জে ইরানের হাতছাড়া হয়ে যাওয়া এবং আমেরিকার গুলিতে ইরানের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরানের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব গ্রহণের প্রেক্ষাপট বর্ণনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাক ইরান যুদ্ধে আমেরিকা ইরাকের পক্ষ অবলম্বনের বিষয়টি মোটেও গোপন রাখার চেষ্টা করেনি, বরং ফলাও করে প্রচার করে। এরই অংশ হিসেবে যে যুদ্ধজাহাজ থেকে গুলি করে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করা হয়, সেই ভিনসেস যুদ্ধজাহাজের ক্যাপ্টেনকে আনুষ্ঠানিকভাবে সম্মানজনক পদক দিয়ে পুরস্কৃত করে ওয়াশিংটন। এদিকে যুদ্ধের ময়দানে ইরাকি বাহিনী আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্টে ঝাঁপিয়ে পড়ে। ইরাকিরা মাত্র তিন মাসের মধ্যে দুদেশের দক্ষিণ সীমান্তে ইরানের দখলে থাকা নিজেদের সমস্ত ভূখণ্ড পুনরুদ্ধার করে। ফলে রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে ইরাকের অবস্থান উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী হয়। ইরাকি সেনা কমান্ডাররা ইরানকে চেপে ধরার মোক্ষম সুযোগ পেয়ে যায় এবং সেই সুযোগকে কাজে লাগাতেও তারা কার্পণ্য করেনি।
উদ্ভূত পরিস্থিতি মোটেও ইরানের অনুকূলে ছিল না। একদিকে ইরাকের দখলীকৃত সব ভূখণ্ড হাতছাড়া হয়ে যাওয়ায় জাতিসংঘে বাগদাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পরিকল্পনা ভেস্তে যায়। অন্যদিকে গোটা বিশ্বের বিরুদ্ধে গিয়ে যুদ্ধের ময়দানে সুবিধা করে ওঠা ইরানের একার পক্ষে সম্ভব ছিল না। এরকম কঠিন পরিস্থিতিতে ইরানের নীতি নির্ধারকরা জনগণের পৃষ্ঠপোষকতা নিয়ে শেষ চেষ্টা করে দেখার প্রয়াস পান। যুদ্ধের সর্বোচ্চ কমান্ডার হাশেমি রাফসানজানি তেহরানের জুম্মার নামাজের খুতবাই জনগণকে তাদের সামর্থ্য অনুযায়ী যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, শত্রু যখন দেখবে এত কিছু সত্ত্বেও ইরানি জনগণ পিছু হটতে রাজি নয়, তখন তারা ভিন্ন উপায় অবলম্বনে বাধ্য হবে।
এদিকে যুদ্ধের পরিস্থিতি ইরানের এতটা প্রতিকূলে চলে গিয়েছিল যে কৌশলে বড় ধরনের পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে। অন্যদিকে ইরাক সরকার উপলব্ধি করে ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব গ্রহণে বাধ্য করার জন্য তেহরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে হবে। এ কারণে ইরাকি বাহিনী ইরানের অভ্যন্তরে বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা বাড়িয়ে দেয়। সম্ভাব্য শান্তি আলোচনায় নিজের অবস্থানকে শক্তিশালী রাখার লক্ষ্যে এরকম পাশবিক আচরণ করে সাদ্দাম সরকার। ইরাকি কর্মকর্তাদের বক্তব্যেও তাদের এই পরিকল্পনার কথা ফুটে ওঠে। ইরাকের তৎকালীন উপ পররাষ্ট্রমন্ত্রী নিজার হামদুন ইরানের উপর চাপ প্রয়োগ করার ব্যাপারে এক বক্তব্যে বলেন, ইরানকে পরিপূর্ণ শান্তি গ্রহণ করতে বাধ্য করার জন্য আমরা তেহরানের উপর সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখব।
যুদ্ধের এই সময়টিতে ইরানের জন্য আরেকটি বড় বিপদের কারণ ছিল পিপলস মোজাহিদিন নামে এদেশের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা যুদ্ধের শেষের দিকে ইরাকি বাহিনীর পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়। তারা ইরাকি বাহিনীর সঙ্গে অস্ত্র হাতে ইরানের ভেতরে ঢুকে পড়ে। ইরাকি শাসক সাদ্দাম তার দেশের পাইলটদের উৎসাহ প্রদানের এক অনুষ্ঠানে বলেন, আমরা আর কিছুদিনের মধ্যেই দেখতে পাব যে পিপলস মুজাহিদিনের সদস্যরা ইরানের আরো গভীরে প্রবেশ করছে। এ অবস্থায় নিজ সীমান্তে ইরাকের আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে ইরান ইরাকের দখলীকৃত ভূখণ্ডগুলো থেকে সেনা প্রত্যাহার করার পাশাপাশি 1988 সালের 18 জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হয়। ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ওই দিন জাতিসংঘ মহাসচিবকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নেয়ার কথা জানিয়ে দেন।
বাহ্যিকভাবে ইরান হঠাৎ করে 598 নম্বর প্রস্তাবটি মেনে নিয়েছিল, কিন্তু আসলে এটি ছিল যুদ্ধের শেষের বছরগুলোর সার্বিক যুদ্ধ পরিস্থিতির ফসল যা ইরানের বিপক্ষে চলে গিয়েছিল। এই সময়টিতে ইরাকি শাসক সাদ্দাম তার সেনাবাহিনীতে কয়েক গুণ লোকবল বাড়ানোর পাশাপাশি অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয় করে বাগদাদের সামরিক শক্তিকে কয়েক গুণ বৃদ্ধি করতে সক্ষম হন। সেই সঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের চতুর্মুখী সমর্থন ও সহযোগিতা পাওয়ার কারণে ইরাকি বাহিনীর সামরিক শক্তি হঠাৎ করে ইরানের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। এ অবস্থায় ইরানের নীতি নির্ধারকরা যুদ্ধ বন্ধ করার বিষয়টি মেনে নেওয়াকেই দেশের জন্য মঙ্গলজনক মনে করেন। ফলে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব মেনে নেন।
যুদ্ধের যুদ্ধের শেষের বছরগুলোতে বিমান শক্তির পাশাপাশি রাসায়নিক অস্ত্রের দিক দিয়ে ইরাকের শক্তি এতটা বেড়ে যায় যে দেশটি রক্ষণাত্মক ভঙ্গি থেকে বেরিয়ে এসে আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা ইরানের কাছ থেকে নিজেদের সব ভূখণ্ড পুনরুদ্ধার করার ফলে যুদ্ধের ময়দানে ইরান যতটা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তার সব তেহরানের হাতছাড়া হয়ে যায়। ইরানের পক্ষে ঘুরে দাঁড়ানোর জন্য সময়, সমরাস্ত্র ও লোকবলের প্রয়োজন ছিল, কিন্তু তা হঠাৎ করে সম্ভব ছিল না। ইরানের পক্ষ থেকে 598 নম্বর প্রস্তাব মেনে নেওয়ার আরেকটি কারণ ছিল ইরানের উপর ইরাকি বাহিনীর যথেচ্ছা রাসায়নিক অস্ত্রের ব্যবহার। ইরাকিরা ইরানের বেসামরিক অবস্থানগুলোতে ব্যাপকভাবে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে। এ সম্পর্কে সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি বলেন, হালাবজা শহরের রাসায়নিক অস্ত্র প্রয়োগের পর বেসামরিক নাগরিকদের উপর সম্ভাব্য গণহত্যার ব্যাপারে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু আমরা চাইনি জনগণ বেঘোরে প্রাণ হারাক। ইমাম ঠিক এ কারণে 598 নম্বর প্রস্তাব মেনে নিয়েছিলেন।
তো শ্রোতাবন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকে সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। শহীদ কাসেম সুলাইমানিকে বিজয়ের প্রতীক আখ্যা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, শাহাদাতের পর শত্রুর জন্য বেশি বিপজ্জনক হয়েছেন সুলাইমানি। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি বলে জানালেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পূর্বাঞ্চলে মাসব্যাপী 26তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু। বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত 12 জনের মর্মান্তিক মৃত্যু। মৃতের পরিবার পিছু 10 লাখ টাকা করে সাহায্যের ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.